ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। বাইডেন প্রশাসন 2022 সালের বার্ষিক বছরে কেন্দ্রীয় সরকারের অর্থ কিভাবে এবং কোথায় খরচ হবে তার একটা রূপরেখা দিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনী প্রচারণার সময় শিক্ষা, চাকরি সংস্থান, স্বাস্থ্য পরিষেবা এবং জলবায়ু পরিবর্তনের মতো খাতে আরো অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এসব প্রত্যেকটি খাত থেকে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প অর্থ ছেটে বাদ দিয়েছিলেন। এখন শিক্ষা দপ্তরের বাজেট আগেকার বছরের চাইতে 41% বৃদ্ধি পাবে, বাণিজ্য দপ্তরে বৃদ্ধি পাবে 28%, স্বাস্থ্য ও মানবিক সহায়তা দপ্তরে বাড়বে 24%, পরিবেশ সংরক্ষণ দপ্তরের বাজেট বৃদ্ধি পাবে 21% হারে। তবে কতিপয় ডেমোক্রেটস এবং সম্ভবত সকল রিপাবলিকানরা প্রতিরক্ষা খাতে অল্প খরচ বৃদ্ধিকে তাৎক্ষণিকভাবে অস্বীকার করবেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক বছরেরও আগে করোনা হুমকি মোকাবেলায় মন্থর জবাবের জন্য চীনের দোষারোপ করে বলেন, এতটা মারাত্মক পরিস্থিতি বিশ্বের প্রত্যক্ষ করার কথা ছিল না। মিট দ্য প্রেস অনুষ্ঠানে ব্লিংকেন বলেন, চীন জানে প্রাথমিক পর্যায়ে তাদের যা করার ছিল তা তারা করেনি, যেমন তাদের উচিত ছিল আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে তথ্য নিয়ে সলা পরামর্শ করা এবং এ ব্যাপারে স্বচ্ছ থাকা। ইরানের নাতানস পরমাণু স্থাপনায় বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনাকে ইরান পরমাণু সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে। ইরানের আণবিক সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেন, ইসলামী ইরান প্রজাতন্ত্র এই অস্বাভাবিক ঘটনার নিন্দা জানানোর সঙ্গে সঙ্গে পারমাণবিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সংগঠন ও আন্তর্জাতিক আণবিক সংস্থার বোঝাপড়ার উপর গুরুত্ব আরোপ করছে। ইরানের জাতীয় টেলিভিশনে উন্নত গ্রেডের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সময় সেন্ট্রিফিউজ ডিস্ট্রিবিউশন গ্রিডে বিদ্যুৎ চলে যাওয়ার কথা জানানো হয়। কতগুলি ইসরায়েলি মাধ্যম রবিবার জানায় যে ইসরায়েল এই বিদ্যুৎ বিভ্রাটের পিছনে থাকতে পারে, কারণ ইসরায়েল আগেও প্রকল্পটির বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছিল। ভারতের এখন উদ্বেগ যে মিয়ানমারের সামরিক বাহিনীকে একঘর করে রাখাতে তাদের সেনাবাহিনী চীনমুখী হতে পারে এবং দেশটির দীর্ঘ সীমান্ত থাকায় অস্থিতিশীলতার উদ্বেগে থাকবে এবং সে কারণে ভারতের ইচ্ছা সামরিক শাসকদের সঙ্গে সংকটের একটা নিষ্পত্তি করা। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমী দেশগুলি বার্মার সামরিক বাহিনীর উপর চাপ সৃষ্টি করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাদের বর্বরতায় শত শত জনগণের মৃত্যু হয়েছে এবং বহু লোক এখনও নিখোঁজ রয়েছেন। সমালোচকরা ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা জানতে চেয়েছেন, বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি কেন কঠোর ভাষায় সামরিক জান্তার তিরস্কার করেনি। নিউ দিল্লির স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের প্রধান হর্ষ পান্ত বলেন, ভারতের দৃষ্টিকোণ থেকে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রাখাটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশ সরকার সোমবার জানায় যে বুধবার থেকে সারা দেশ জুড়ে সপ্তাহব্যাপী লকডাউন জারি করা হচ্ছে। ঢাকা থেকে জহুরুল আলমের একটি রিপোর্ট।
করোনা ভাইরাসের সংক্রমণের উদ্যোগতি ঠেকাতে আগামী বুধবার থেকে এক সপ্তাহের জন্য সমগ্র বাংলাদেশ ব্যাপী মানুষের চলাচল সহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। 13 দফা বিধিনিষেধ আরোপ করে সরকার সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে, যাতে বলা হয়েছে সকল সরকারি বেসরকারি অফিস, দোকানপাট ও শপিং মল বন্ধ থাকবে। সড়ক, নৌ, রেল এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট সমূহ নিষেধাজ্ঞা চলাকালে বন্ধ থাকবে। এতে অবশ্য বলা হয়েছে জরুরি সেবাসমূহ, পণ্য পরিবহন ও উৎপাদন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত জরুরি সেবাসমূহ এবং শর্ত সাপেক্ষে শিল্প কারখানা খোলা থাকবে। অতি জরুরি প্রয়োজন যেমন ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা এবং মৃতদেহ দাফন ও সৎকারের মতো কাজ ছাড়া কোনোভাবেই কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। করোনা টিকার কার্যক্রমও খোলা থাকবে। খাদ্য বিক্রয় ও সরবরাহ করার জন্য খাবার, হোটেল ও রেস্তোরাঁ দিন ও রাতের নির্দিষ্ট সময়ে খোলা রাখা যাবে। সমুদ্র, বিমান, স্থল ও নৌবন্দর সমূহ খোলা থাকবে। এদিকে বিশ্বব্যাংক বলেছে আগামী মে মাসের শুরুতে বাংলাদেশ বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স এর কাছ থেকে 6.8 কোটি ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া শুরু করবে। আজ ঢাকায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদনে একথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের দেশীয় পরিচালক মার্সি টেম্বন বলেন, ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে বৈশ্বিকভাবে অনিশ্চয়তা রয়েছে, তবে বাংলাদেশ কোভ্যাক্স থেকে ভ্যাকসিন খুব শীঘ্রই পাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের ভ্যাকসিন কিনতে অর্থের কোনো সমস্যা নাই, কারণ বিশ্বব্যাংকও $50 কোটি দিতে যাচ্ছে, যা দিয়ে দেশের 30% মানুষের জন্য ভ্যাকসিন কেনা যাবে। বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স এর সঙ্গে বিশ্বব্যাংকও জড়িত রয়েছে। অপরদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ আজ জানিয়েছে, করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মারা গেছেন 83 জন এবং শনাক্ত হয়েছেন অপর 7201 জন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শুরু হয়েছে হিন্দুদের মহাকুম্ভ মেলা তীর্থক্ষেত্র হরিদ্বারে। করোনা ভীতি উপেক্ষা করে পুণ্যার্থীরা আজ ভোরে পাপ স্খলনের জন্য গঙ্গার পানিতে ডুব দিয়েছেন। শুনুন একটি বিস্তারিত প্রতিবেদন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর কাছে।
ভারতে হিন্দুদের তীর্থক্ষেত্র হরিদ্বারে যে মহাকুম্ভ মেলা চলছে, তাতে আজ সোমবার সমাবতী অমাবস্যার ভোরে হাজার হাজার পুণ্যার্থী পুণ্য স্নান করতে গঙ্গায় ডুব দিয়েছেন। আজ ছিল শাহী স্নানের দ্বিতীয় দিন। হিন্দু ভক্তদের জন্য এটি অত্যন্ত পুণ্যলগ্ন। তাদের বিশ্বাস, এই সময় গঙ্গা স্নান করলে সব পাপস্খালন হয়ে যায়। মহাকুম্ভে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে হরিদ্বার এখন বিপর্যস্ত। সারা দেশে কোভিড সংক্রমণের যে দ্বিতীয় ঢেউ চলছে, তার জন্য বহু রাজ্যে নতুন করে লকডাউনের কথা ভাবা হচ্ছে। তার মধ্যে এতজন পুণ্যার্থী সমাগম উত্তরাখণ্ড সরকারের চিন্তা বাড়িয়ে দিয়েছে। কুম্ভমেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশের আইজি বলেছেন, এত লোক হরকিপৌরি ঘাটে জমা হয়েছিলেন যে সকালবেলায় জোর করে তাঁদের সরাতে গেলে পদপিষ্ট হয়ে বহুজনের মৃত্যুর আশঙ্কা ছিল, তাই পুলিশ প্রশাসন অসহায়। হরিদ্বারের অন্যান্য জায়গায় কিছুটা সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা গেলেও গঙ্গার ঘাটগুলোতে ভিড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ব্রাজিলের সংকট পরিস্থিতি দেশটির দুর্বল পরিকল্পনা এবং ব্যর্থ পরিচালনার এক উদাহরণ। দেশটি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে অনেক দেরিতে টিকা কার্যক্রম হাতে নেয়। তবে অ্যাস্ট্রাজেনেকার সরবরাহ ব্যাহত হলে বর্তমানে তারা চীনের তৈরি করোনাভ্যাকের উপরই এখন নির্ভরশীল। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা যে এত সংক্রমণের বোঝা নিয়ে তারা সময় থাকতে কোনো বিকল্প ভ্যাকসিনের কথা ভাবেনি। এমনি মন্তব্য করলেন প্রাক্তন স্বাস্থ্য নিয়ন্ত্রক প্রধান ক্লদিও ম্যারিও ভিচ। এরই মধ্যে ব্রাজিলে গত 7 দিনে গড়ে প্রায় 2,820 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা 3,53,000-এরও বেশি। তবে প্রতিযোগিতার দৌড়ে যুক্তরাষ্ট্র এখনও শীর্ষে 5,62,000 মৃতের সংখ্যা নিয়ে। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন দুদিনের সফরে ইসরায়েলে পৌঁছে রবিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টস এর সঙ্গে নিরাপত্তা বিষয়ে আলোচনায় মিলিত হন। পরে অস্টিন সাংবাদিকদের জানান, আমরা নানাবিধ বৃহত্তর প্রতিরক্ষা বিষয়ে আলোচনা করেছি, যাতে অন্তর্ভুক্ত ছিল ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পরিকল্পনা, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ এবং ইসরায়েল ও আরব এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের মতো বিষয়। এবং গ্রিসের প্রধানমন্ত্রী কাইরাকস মিৎসোতাকিস দেশের শীর্ষ অপরাধ বিষয়ক সাংবাদিককে প্রাণদণ্ড দেয়া ধাঁচে হত্যার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। সাংবাদিকদের হত্যা গ্রিসে খুব বিরল ঘটনা, তাই তার হত্যার খবরে সমগ্র ইউরোপ ও পশ্চিমী দেশগুলিতে শোকের ছায়া নেমে আসে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন। ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের প্রাণহানির সংখ্যা বৃদ্ধি এবং তাদের বহুমাত্রিক ও জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে বিশ্বশান্তি নিশ্চিত করা অতীতের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের। তিনি বলেন, সম্প্রতি শান্তিরক্ষীদের প্রাণহানির সংখ্যা বেড়ে গেছে। এক্ষেত্রে এ যাবৎকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের 158 জন প্রাণোৎসর্গ করেছেন এবং 237 জন আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বহুজাতিক অনুশীলন শান্তির অগ্রসেনার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব শান্তি নিশ্চিত করা অতীতের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা পরিষদে আগামী দিনের নতুন সংকট গুলো মোকাবেলায় শান্তিরক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণ ও সরঞ্জামাদি প্রস্তুত করা এখন সময়ের দাবি।
অনুশীলনে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা এবং ভুটানের সেনাবাহিনীর 123 জন সদস্য অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষীদের বহুমাত্রিক এবং জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। করোনার মতো অদৃশ্য শক্তির আবির্ভাব, প্রযুক্তির দ্রুত প্রসার এবং সময়ের অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে নতুন নতুন হুমকিরও সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী জানান, বর্তমানে 7,000-এর বেশি বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে মোতায়েন রয়েছেন আর এখন পর্যন্ত 1,800 নারী শান্তিরক্ষী সহ 175,000-এর বেশি বাংলাদেশি শান্তিরক্ষী 40টি দেশের 54টি মিশনে অংশ নিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
উগ্রধর্মীয় সংগঠন হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা প্রয়াত আমির আল্লামা শফিকে হত্যা করা হয়েছে আর তাতে দলটির বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ইসলামাবাদী সহ সংগঠনটির 43 নেতাকর্মীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। প্রায় 4 মাস তদন্ত শেষে সোমবার দুপুরে চট্টগ্রামের প্রথম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সরা আদালতে এই প্রতিবেদন দাখিল করে PBI। এর মধ্যেই হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ইসলামাবাদীকে রোববার রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে 2013 সালে শাপলা চত্বরের ঘটনায় 7 দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত বছরের 18ই সেপ্টেম্বর আল্লামা শফি মারা যান। এরপর থেকে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল আল্লামা শফিকে পূর্ব পরিকল্পিত এবং ষড়যন্ত্রভাবে হত্যা করা হয়। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত কর্মীরা। ওই ঘটনায় মারা যায় অন্তত 17 জন। এরপর থেকে সরকার হেফাজতের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করে। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে আশেপাশের বসতিগুলো রক্ষা পায়। তবে আগুন নেভাতে গিয়ে এবার হামলার শিকার হলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে রোহিঙ্গাদের হামলায় 8 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। উকিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক জানান, সোমবার দুপুর 2:30 বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মাহাদি ইলমি নামক একটি মাদ্রাসায় আগুন লাগার খবর পান তিনি। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা, কিন্তু সংঘবদ্ধ কিছু রোহিঙ্গা তাদের কাজে বাধা দেয় এবং হামলা চালায়। এসময় পুলিশের সহায়তায় ফিরে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ওরা হামলা করছে, আমরা যখন আগুন নিভাইতে যাচ্ছি ওরা সংঘবদ্ধভাবে যে কিছু ঘর ভেঙে দিচ্ছিল ওরা, আর যে কারখানা কিছু এনজিও অফিস ছিল ওগুলা থেকে ওরা লুটপাট করতেছিল কিছু। আগুন তো আমরা যখন যাই তখন আগুন নিয়ন্ত্রণে ছিল, নিভে গেছে। তখন ওরা ওরা খুব মানে হিংস্র ভাঙতেছে, ঘরগুলা ভাঙতেছে, যে যার মতো কেউ চেয়ার নিয়ে যাচ্ছে, কেউ কিছু কাগজ নিয়ে যাচ্ছে, কেউ কিছু নিয়ে যাচ্ছে, এ ধরনের অবস্থা আর কি।
মোহাম্মদ ইমদাদুল হক, আর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস টিম এবং সরকারি কর্মকর্তাদের উপর হামলা চালায় সংঘবদ্ধ রোহিঙ্গারা। তাদের রক্ষা করতে গেলে পুলিশের উপরও হামলা চালায়। এতে পুলিশের দুজন নারী সদস্য সহ আটজন সদস্য আহত হয়েছে, বেশ কয়েকজনের মাথা ফেটে গেছে। এ ঘটনায় চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
ওই জায়গাটা এফেক্টেড, অলরেডি আগুন লেগেছে, সেখানে যাচ্ছিলাম আমরা, সঙ্গে সিআইসি যিনি আছেন উনিও ছিলেন এবং ফায়ার ব্রিগেড ছিল। বাট হঠাৎ করে রোহিঙ্গাদের ওখান থেকে হামলা হয়, এটাও কিন্তু অনাকাঙ্ক্ষিত। আমাদের আটজনের মতো আহত হয়েছে, তার মধ্যে দুজন নারীও আছে, নারী কনস্টেবল আছে। আমাদের দুজনের মাথা ফেটে গেছে, সেলাইও পড়েছে।
শিহাব কায়সার খান, ঘটনাস্থলের পার্শ্ববর্তী রোহিঙ্গারা জানান, সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎসস্থলের খুব কাছের মাহাদি ইলমি নামক মাদ্রাসাটিতে এক সপ্তাহ আগেও আগুন ধরেছিল। তখনও আগুন নিভিয়ে ফেলেছিল পার্শ্ববর্তী রোহিঙ্গারা। এখন আবার আগুন ধরলে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে সংঘবদ্ধ একটি গ্রুপ হামলা চালায়। অগ্নিকাণ্ডে মাহাদ ইলমি মাদ্রাসা ছাড়াও চারটি বসতি পুড়ে গেছে। মজুমদার শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী 24 ঘন্টার জন্য নির্বাচনী প্রচারে অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের নোটিশে বলা হয়েছে, বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত দুটি কারণে এই নিষেধাজ্ঞা। প্রথম অভিযোগ, তৃণমূল নেত্রী তার ভাষণে সাম্প্রদায়িক ভেদাভেদ প্রসঙ্গ এনেছেন। দ্বিতীয়ত, তিনি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে প্ররোচনা জুগিয়েছেন। এ ব্যাপারে কমিশনের শো কজ নোটিশের যে জবাব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিয়েছেন তাও কমিশন মেনে নেয়নি। এই জন্য আজ 12 এপ্রিল রাত 8টা থেকে আগামীকাল 13 এপ্রিল রাত 8টা পর্যন্ত 24 ঘন্টা মমতা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। এর ফলে তৃণমূল কংগ্রেস নেত্রীর 4টি জনসভায় ভাষণ দেওয়া বন্ধ হয়ে গেল। এই নিষেধাজ্ঞা ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ওব্রায়েন বলেছেন, আজ গণতন্ত্রের কালো দিন, তবে বোঝা যাচ্ছে তৃণমূল এই নির্বাচনে জিতবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের সময় করোনা সংক্রমণের নয়া রেকর্ড। গত 24 ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা 4,000 গণ্ডি পেরিয়ে গেছে। কলকাতার অবস্থাও রীতিমতো উদ্বেগজনক, সংক্রমণের কবলে পড়েছেন হাজারেরও বেশি মানুষ। তাও আবার এবার অনেক কম সংখ্যক মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যারা পরীক্ষার আওতার বাইরে রয়েছেন ভাইরাসের কবলে পড়েছেন তাদের একটি বড় অংশ। দ্বিতীয় দফার আরও ভয়ঙ্কর হয়ে ফিরল করোনা। প্রসঙ্গত বলা যেতে পারে লকডাউন এখন অতীত পশ্চিমবঙ্গে। 8 দফায় বিধানসভা ভোট চলছে এরাজ্যে। মিটিং, মিছিল, জমায়েত, স্বাস্থ্যবিধিকে থোরাই কেয়ার, শারীরিক দূরত্ব বজায় রাখা তো দূর কথা, কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ মানুষই এখন মাস্ক পরা ছেড়ে দিয়েছেন। আছড়ে পড়ছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ, আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, এর আগে একদিনে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল গত বছরের 22শে অক্টোবর, সংখ্যাটা ছিল 4,172। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দাপটে সেই রেকর্ড ইতিমধ্যেই ভেঙে গেল। এবার 24 ঘন্টায় কতজন আক্রান্ত হলেন? 4,398। শুধু তাই নয়, অক্টোবরে যত সংখ্যক মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছিল এবার তার থেকে 1,004 নমুনা কম পরীক্ষা করা হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন আবার কলকাতায় সরকারি বেসরকারি মিলিয়ে হাসপাতালগুলিতে শয্যা সংখ্যাও কমতে শুরু করেছে। এমনকি অনেক কোভিড হাসপাতালে কার্যত শয্যাই খালি নেই বলে জানা যাচ্ছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আনিস আহমেদ একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
সাম্প্রতিক ব্যাপক গুলিচালনার ঘটনার পর সক্রিয়বাদীদের চাপের মুখে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্রের সহিংসতা বন্ধের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যেমনটি হোয়াইট হাউসের সংবাদদাতা প্যাটসি ভিদাকুসওয়ারা বলছেন, যুক্তরাষ্ট্রের বিভাজিত কংগ্রেসে অস্ত্র নিয়ন্ত্রণ আইন অনুমোদনের সম্ভাবনা একেবারে ক্ষীণ। গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় গুলি চালানোর ঘটনায় 9 বছরের একটি বালক সহ 4 জন নিহত হয়। এটি ছিল আগ্নেয়াস্ত্র বিষয়ক সর্বসাম্প্রতিক সহিংসতার ঘটনা, এমন এক সমস্যা যে বিষয়ে বাইডেন বলেন এটি একটি মহামারীর মতোই। গত বৃহস্পতিবার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বাইডেন একাধিক নির্বাহী ব্যবস্থা নেন, যার লক্ষ্য হচ্ছে এইসব কথিত ভূত বন্দুকের বিস্তার রোধ করা। আর এই ভূত বন্দুক হচ্ছে বাড়িতে তৈরি আগ্নেয়াস্ত্র যার কোনো সিরিয়াল নাম্বার নেই। প্রেসিডেন্ট বাইডেন বলছেন,
অপরাধী থেকে সন্ত্রাসী পর্যন্ত যে কেউ এই জিনিস কিনতে পারে এবং মাত্র 30 মিনিটের মধ্যে বিভিন্ন অংশ জুড়ে অস্ত্র তৈরি করতে পারে। এ ধরনের অস্ত্র তৈরির কিটগুলোকেও বন্দুক নিয়ন্ত্রণ আইনের আওতায় আগ্নেয়াস্ত্র হিসেবে দেখা হোক, সেটাই আমি চাই।
উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন্দেহ নেই, তবে আইন তো পাশ করতে পারে কেবলমাত্র কংগ্রেসে। বন্দুকের মালিকদের ব্যাপারে তথ্য সংগ্রহে যেসব ফাঁক ফোকর রয়ে গেছে তা দূর করার জন্য সম্প্রতি ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ কিছু ব্যবস্থা অনুমোদন করেছে, তবে সেনেটে এ ব্যাপারে কোনো রিপাবলিকানের কোনো সমর্থন নেই বললেই চলে। বর্তমান সেনেটের সংখ্যালঘিষ্ঠ দল রিপাবলিকান পার্টির নেতা মিচ ম্যাকনেলের অনুভূতিটা ঠিক এরকম।
আমি এমন কোন ব্যাপারে আকৃষ্ট নই যা কার্যকর হয় না, আর বন্দুক সহিংসতার মোকাবেলা কিভাবে করতে হবে সে ব্যাপারে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে গভীর দার্শনিক মতভেদ রয়েছে।
1994 সালে ফেডারেল অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধকরণ আইন পাশ হবার পর বন্দুক নিয়ন্ত্রণের বিষয়ে আর কোনো গুরুত্বপূর্ণ আইন পাশ হয়নি, আর সেই আইনও 2004 সালেই শেষ হয়ে যায় এবং রিপাবলিকান ও আগ্নেয়াস্ত্রের পক্ষে শক্তিশালী সমর্থকদের কারণে ওই আইন নবায়ন করা আর সম্ভব হয়নি। ডিউক ইউনিভার্সিটির আইন অনুষদে সেন্টার ফর ফায়ার আর্মস ল এর নির্বাহী পরিচালক জ্যাকব চার্লস বলছেন,
একটি বেশ বড় এবং বিচ্ছিন্ন গোষ্ঠী রয়েছে যারা বলে, হ্যাঁ আমরা দেখতে চাই আমাদের আগ্নেয়াস্ত্রগুলো আইনের অধীনে নিয়ে আসা হোক, কিন্তু আমাদের জন্য সেটাই একমাত্র বিষয় নয়। তাছাড়া আরো একটি গোষ্ঠী রয়েছে যারা আগ্নেয়াস্ত্র বিষয়ক যে কোনো রকম আইনের বিরোধী, আর তাদের অনেকের জন্যই এটি হচ্ছে একমাত্র বিষয়, আর তা হচ্ছে আমরা এমন কোনো রাজনীতিককে সমর্থন করতে পারি না যিনি আগ্নেয়াস্ত্র আইন আরো কঠোর করবার পক্ষে ভোট দেবেন। কাজেই এ ব্যাপারে অতীতে মতভেদটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আমার মনে হয় এই পার্থক্যটা এখন কমে আসছে।
বাইডেন আগ্নেয়াস্ত্র অধিকারের পক্ষ অবলম্বনকারীদের এই অভিযোগ খণ্ডন করেন যে তার নির্বাহী আদেশ আগ্নেয়াস্ত্রের মালিকানা সংরক্ষণ বিষয়ক যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী।
প্রথম থেকেই একথা জানতে হবে যে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো অস্ত্রের মালিক হতে পারেন না। গোড়া থেকেই দ্বিতীয় সংশোধনী বা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ছিল, কিন্তু লোককে অস্ত্র নিতে দেওয়া হতো না। সুতরাং এই ধারণাটা অদ্ভুত যে আমরা যে সুপারিশ করেছি তার কোনো কোনোটা সংবিধানের পরিপন্থী।
বাইডেন তার অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ডকে নির্দেশ দিয়েছেন যে তিনি যেন রাজ্যগুলোতে জরুরি আইনের প্রস্তাব করেন, যার ফলে আদালত সেই সব লোকদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সাময়িকভাবে সরিয়ে নিতে পারে যারা নিজেদের কিংবা অন্যদের ওপর আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও আগ্নেয়াস্ত্র পাচার বিষয়ক একটি গবেষণা প্রচার করছে এবং সমাজের সর্বস্তরের জন্য $100 কোটি বরাদ্দ করেছে। তাছাড়া সহিংসতায় হস্তক্ষেপের জন্য অন্যান্য কৌশল নিচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
নতুন একটি গবেষণায় দেখা গেছে যে ক্যারিবিয়ান সাগরে জলের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকার কারণে সামুদ্রিক প্রজাতির সংখ্যা হ্রাস পেয়েছে। জলবায়ু পরিবর্তন মহাসাগরীয় প্রাণীদের জীবন বিশেষভাবে প্রভাবিত করছে। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের সাম্প্রতিক প্রকাশিত একটি সমীক্ষা সামুদ্রিক জীবনে বৈচিত্র্য কমে আসার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে এবং এই সমীক্ষাটি কয়েক দশক ধরে করা হয়েছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আরাশ আরাবাসাদি তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে প্রকাশিত গবেষণাটিতে দেখা গেছে যে মাত্র 40 বছর সময়ের মধ্যে একটি সামুদ্রিক প্রজাতির সংখ্যা 50% কমে যাওয়ার জন্য গবেষকরা কিন্তু সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিকেই দায়ী করেছেন। পরিবেশবিদ এবং কোরাল রিফ গবেষক সেবাস্টিয়ান ফার্স বলেন,
This is a blimp, so it's just a wink of an eye. To see such rapid changes occurring so rapidly is something that's astonishing, I would say.
ভূতাত্ত্বিক ইতিহাসে এটি খুবই অদ্ভুত। এটি যেন চোখের পলক ফেলার মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি বলবো এত দ্রুত ঘটে যাওয়া পরিবর্তনগুলি সত্যি খুবই বিস্ময়কর।
গবেষক ও পরিবেশবিদ সেবাস্টিয়ান ফার্স বলেন যে সামুদ্রিক প্রবালগুলি উত্তর ও দক্ষিণে মেরুগুলির দিকে ক্রমশ সরে যেতে শুরু করেছে। জলের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে তারা যে নিজেদের অবস্থান পরিবর্তন করছে এটি কিন্তু তারই একটি চিহ্ন। তবে পরিবর্তিত জলবায়ুর সাথে সামঞ্জস্য রাখার জন্য এই পরিবর্তন এত দ্রুত করা সম্ভব হবে কিনা তা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। গবেষক ছায়া চৌধুরী জানাচ্ছেন, যেসব প্রজাতিগুলি সহজেই চলাচল করতে পারে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের অবস্থান পরিবর্তন করে নিয়েছে। গাওতে বিশ্ববিদ্যালয় থেকে জীব ভূগোলবিদ ছায়া চৌধুরী জানাচ্ছেন,
We found that almost all the marine species have moving away from the equator and they are accumulating in the subtropics and that's where we have higher peak in the species diversity.
আমরা দেখতে পেয়েছি যে প্রায় সমস্ত সামুদ্রিক প্রজাতিগুলি নিরক্ষরেখা থেকে দূরে সরে যাচ্ছে এবং সেগুলি উপগ্রীষ্মমণ্ডলে জড়ো হচ্ছে এবং এই অঞ্চলটিতেই প্রজাতির বৈচিত্র্য সব থেকে বেশি মাত্রায় দেখা যাচ্ছে।
ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের গবেষণাটি এমন কিছু তথ্য দিয়েছে যা সবার মনোযোগ দাবি করে। ডিউক বিশ্ববিদ্যালয়ের সংরক্ষণ বিজ্ঞানী স্টুয়ার্ট পিম বলেন,
What we're doing to the planet is causing an enormous amount of disruption in all sorts of ways and I think we have to get a handle on that.
আমি বলতে চাইছি যে আমাদের গ্রহতে যেসব কাজকর্ম চলছে তা পরিবেশগত ভারসাম্যকে বজায় রাখতে সব দিক দিয়ে ব্যাঘাত ঘটাচ্ছে এবং আমি মনে করি আমাদের এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। পিং বলেছেন, পরিবেশে ফুড চেইন সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগ অধ্যয়ন করতে হলে কিন্তু বিজ্ঞানীদের আরো অনেক বিশদ তথ্যের প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে পুষ্টিকর খাবারের জন্য কিন্তু জীব জগতে বৈচিত্র্য একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড অর্থাৎ বিশ্ব বন্য জীবন তহবিল সংস্থাটি জানিয়েছে যে বিশ্বব্যাপী প্রায় 300 কোটি মানুষের প্রোটিনের প্রাথমিক উৎস খামারের চাষ এবং সামুদ্রিক চাষের উপরেই নির্ভর করে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.